दो इखलास एमुन मुरे या इलाही।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सकले पढ़ी अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह, वअला आलिका वअस्हाबिका या नूरल्लाह। नवैतु सुन्नतल इर्तिकाफ। हज़रत सैयदना अब्दुर रहमान बिन समूरा रदियल्लाहु ताला अन्हु बोलें, एक दिन हुजूर नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वालैहि वसल्लम आमार निकट तशरीफ आनलें एवं इरशाद करलें, इन्नी रायतुल बारिहाता अजाबा, गत राते आमि एकटि आश्चर्यजनक दृश्य देखलाम। কি দেখলাম? ওয়ারাইতু রাজুলান মিন উম্মতি ইয়াযহাফু আলা সিরাত মারওয়াতা ওয়া ইয়াহবু মারওয়াতা। আমি দেখলাম যে আমার এক উম্মতি পুল সিরাতের উপর কখনো হাঁটুতে ভর করে, কখনো পেটের উপর ভর করে হামাগুড়ি দিয়ে চলছে, এবং কখনো কখনো নিচে ঝুলে যেত, আশঙ্কা ছিল যে পড়েই যাবে। ফাজাআতহু সলাতুহু আলাইয়া, তখন আমার উপর পাঠকৃত দুরূদ শরীফ আসলো। ফাআখাযাতহু বিয়াদিহি ফাআকামাতহু আলা সিরাতি হাত্তা জাযা, আমার উপর সে পৃথিবীতে যে দুরূদ শরীফ পাঠ করতো তা আসলো এবং এগুলো তার হাত ধরে তাকে পুলসিরাতে সোজা দাঁড় করিয়ে দিল, এমনকি সে নিরাপদে পুলসিরাত অতিক্রম করেছেন লোক। সুতরাং বোঝা গেল এই হাদিসে মোবারকা দ্বারা যে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সহিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন পুলসিরাত অতিক্রম করতেও যদি তার কোনো সমস্যা হয়, ওই দুরূদ শরীফ এসে তাকে সাহায্য করবে, এ আমল এসে তার দুরূদ শরীফ তাকে পার করে দিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাসায়েসুল কুবরা নামক কিতাবে এই হাদিসে মোবারকা বর্ণিত রয়েছে যে একদা জৈনিক সাহাবি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি অভাব অন্টনে আছি, অনেক চেষ্টা করি তারপরেও কিছু অর্জন করতে পারছি না, মানে দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে অভাব অন্টন থেকে মুক্তি লাভের একটি রোহানি ওয়াজিফা বলে দিতে গিয়ে ইরশাদ করেন, তোমার কি ফেরেশতাদের সেই তাসবির কথা মনে নাই, যেই তাসবির বরকতে জীবিকা প্রদান করা হয়? তুমি কি সেই তাসবির ব্যাপারে জানো না, সেই ওয়াজিফার ব্যাপারে জানো না? অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন যে ফজর উদিত হওয়ার সঙ্গে সঙ্গে, যখন ফজরের সময় শুরু হয়, এই সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 100 বার এভাবে পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। এই ওয়াজিফাটি 100 বার ফজর যখন সময় শুরু হবে তখন পড়বে। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজিফা শুনে চলে গেলেন এবং কিছুদিন পর পুনরায় এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুনিয়া এখন আমার নিকট এতটাই প্রাচুর্যতা নিয়ে ধরা দিয়েছে যে আমি এখন অস্থির হয়ে পড়েছি যে এত সম্পদ রাখব কোথায়। আপনার এই ওয়াজিফার বরকতে এত ধন দৌলত আমার কাছে চলে এসেছে, এত সম্পত্তির মালিক হয়ে গিয়েছি আমি, যে এত সম্পদ রাখব কোথায় তা আমি বুঝতে পারছি না। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলার এমন বরকত এবং রহমত তার জীবনে চলে আসবে। তো এই ওয়াজিফাটি প্রত্যেক মুসলমানকেই পাঠ করা উচিত। আর এই ওয়াজিফার উপর আমল করার জন্য প্রথমে আপনাকে ফজরের সময় উঠতে হবে, ফজরের নামাজও পড়তে হবে এবং এই ওয়াজিফা পড়তে হবে। ফজরের নামাজের পূর্বেও পড়তে পারেন, ফজরের নামাজের সুন্নাত এবং ফরজের মধ্যখানেও পড়তে পারেন এবং ফজরের ফরজ নামাজ বা জামাত শেষ হওয়ার পরে এই ওয়াজিফা আপনি পড়তে পারেন। এটি রিজিক বৃদ্ধির জন্য অনেক কার্যকর। হযরত সাহাব বিন সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরেকটি হাদিসে মোবারকা যা তাফসিরে কুরতুবিতে রয়েছে, একদা এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে স্বীয় দরিদ্রতা ও অভাবের ব্যাপারে অভিযোগ জানালো। অভিযোগের সমাধান দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন পরিবারের লোকদেরকে সালাম করবে। কি করবে? ঘরে যে লোকজন সদস্যগণ আছে তাদেরকে সালাম করবে। আর যদি ঘরে কেউ না থাকে তবে আমার প্রতি সালাম জানাবে এবং একবার কুল হু আল্লাহু আহাদ পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে। তিনটি কাজ বলেছেন প্রিয় নবী করতে। তুমি অভাবে আছো, তুমি দারিদ্রতার সম্মুখীন, যখন ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার সময় ঘরের লোকজনদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঘরে কেউ নেই, তখন প্রিয় নবী বলেছেন আমার প্রতি একবার সালাম জানাবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা আপনি দুরূদ শরীফ পড়ে নিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়লেন এবং একবার কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবেন। আচ্ছা, এই ওয়াজিফা শুনে সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত ওয়াজিফার উপর আমল করতে আরম্ভ করলেন। অর্থাৎ যখন ঘরে প্রবেশ করতেন তখন পরিবারের সদস্যদের সালাম প্রদান করতেন, সেই সঙ্গে সূরা ইখলাসও পাঠ করতেন। এই মাহাত্ম্যপূর্ণ আমলের বরকতে তার প্রতি আল্লাহর এতই অনুগ্রহ হইল যে তিনি নিজের প্রাপ্ত ধন সম্পদের মাধ্যমে নিজের প্রয়োজন মিটিয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদেরও সেবা করতে লাগেন। তার নিজের চাহিদা তো পূরণ হতোই, সাথে সাথে অন্যদের চাহিদাও তিনি মিটাইতে লাগলেন। জীবিকাও আল্লাহ পাকের প্রদত্ত এর অন্যান্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরাতুল জুমুআর মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। অতঃপর যখন নামাজ শেষ হবে, তোমরা যখন নামাজ পড়ে ফেলবে তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো আমার রিজিক, আমার অনুগ্রহ অন্বেষণ করার জন্য। নামাজ পড়ো এবং নামাজ পড়ে রিজিক অন্বেষণের জন্য চারদিকে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে রিজিক প্রদান করবেন। আচ্ছা, রিজিকের ব্যাপারে কোরআন এবং হাদিসে আমাদেরকে অসংখ্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি পাক বা তার রিজিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হোক বা রিজিকের একটা ব্যবস্থা বের হয়ে যাক, তখন তার উচিত বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। এটা স্বয়ং কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করেছেন যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজিকে প্রশস্ততা নিয়ে আসেন, প্রশস্ততা দান করে। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর এই যে আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ ইস্তেগফার করো, আপন প্রতিপালকের নিকট ইস্তেগফার পাঠ করো, অতঃপর তারই প্রতি তওবাও করতে থাকো, তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দিবেন, উত্তম রিজিক তোমাদেরকে দিবেন। ইউমাত্তিয়াকুম মাতাআন হাসানা উত্তম সামগ্রী তোমাদেরকে প্রদান করবেন। অনুরূপভাবে পারা ১২ সূরা হুদের ৪২ নং আয়াতে আল্লাহ পাকের নবী হযরত হুদ আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে এভাবে বলেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম, নিজেদের প্রতিপালকের সামনে ক্ষমা চাও, ইস্তিগফার পাঠ করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ধাবিত হও, তওবা করো, ইস্তিগফার করো এবং তওবা করো। এতে কি হবে? এতে হবে কি, ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, অতঃপর আল্লাহ তাআলা নিজের রহমত অর্থাৎ মুষলধারে বৃষ্টি তোমাদের উপর অবতীর্ণ করবেন, বৃষ্টি দিবেন, খরা শেষ হবে, গরম কমবে, গরমের তাপমাত্রা কমবে এবং আল্লাহর রহমত আসবে। ওয়াইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদেরকে শক্তি প্রদান করবে, তোমাদেরকে শারীরিক শক্তি দিবে অপরের তুলনায়, এবং রিজিকও প্রদান করে আর্থিক শক্তিও দিবে। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর অপরাধ করে মুখ ফিরিয়ে নিও না, গুনাহ করার পর ওই গুনার উপর অটল থেকে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং আল্লাহ তাআলার কাছে ধাবিত হও, ক্ষমা চাও এবং তওবা করো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে রিজিক প্রদান করবেন। যখন আদ সম্প্রদায়, এটা একটা সম্প্রদায়ের নাম আদ, এই আদ সম্প্রদায় হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ পাক ৩ বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টি বন্ধ করে দেন এবং মহিলাদের বন্ধা বানিয়ে দেন, তাদের কোনো সন্তান হতো না। অনাবৃষ্টি ও বন্ধাত্বের কারণে পরেশানগ্রস্ত হয়ে যখন তারা হুদ আলাইহিস সালামের নিকট আসে, তখন হযরত হুদ আলাইহিস সালাম তাদের থেকে প্রতিশ্রুতি নেন এবং নিজেও প্রতিশ্রুতিবদ্ধ হন এই ব্যাপারে যে তারা যদি আল্লাহ পাকের প্রতি ঈমান আনে এবং তার রাসূলকে সত্যায়ন করে এবং তার নিকট ক্ষমা ও প্রার্থনা করে, তবে আল্লাহ পাক অবশ্যই বৃষ্টিও দিবেন এবং তাদের ভূখণ্ডকে সবুজ শ্যামল শস্য দ্বারা পরিপূর্ণ করে দিবেন এবং মহিলাদের প্রজনন ক্ষমতাও ফিরিয়ে দিবেন এবং তাদেরকে অসংখ্য রিজিক দ্বারা ধন্য করবে। কখন? যদি তারা তওবা করে এবং ইস্তিগফার পাঠ করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা তালাকের, যেখানে তালাকের ব্যাপারে আলোচনা হয়েছে, সূরা তালাকের ২-৩ নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার! আজকে অনেকে বলে যে আমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছি না, আমি ব্যবসা করছি কিন্তু ব্যবসার সকল রাস্তা সকল দুয়ার বন্ধ, যে ব্যবসায় করতে যাই সেখানে আমাকে নুকসান পোহাইতে হয়, আমার ক্ষতি হয়, টাকা ইনভেস্ট করি তা আমার টাকা লস হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা। অনেক সময় আমরা এমন সমস্যার এমন পরেশানগ্রস্ত হয়ে যাই যে সামনে কোনো আর পথ দেখা যায় না, সামনে মনে হয় শুধু অন্ধকার ও অন্ধকার, জীবন এখানেই শেষ। অনেকেই এমন পরিস্থিতিতে এসে সুসাইড করে ফেলে বা সুসাইডের ব্যাপারে চিন্তা করে, আত্মহত্যা করার ব্যাপারে, যে আমি আত্মহত্যাই করে ফেলি, জীবনে আমার তো কিছু বাকি রইলো না। অনেকে আবার সাহস করে কিছু করার চেষ্টা করে কিন্তু খুব প্রবলেম হয়, অনেক কষ্ট হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই প্রবলেমকে স্পেসিফিকভাবে, ওই সমস্যাকে কেন্দ্র করে বলছেন যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, হে আমার বান্দা, তুমি কষ্টের সম্মুখীন, তুমি কি রাস্তা কোনো খুঁজে পাচ্ছ না, সব রাস্তা তোমার জন্য বন্ধ। তো শোনো, যে আল্লাহকে ভয় করে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করার যা হক, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য মুক্তির পথ বের করে দিবেন। ও যে তুমি যে আটকে আছো না এক জায়গায়, যে বের হতে পারছো না, সেখান থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং সেখান থেকে জীবিকা দান করবেন যেখানে তোমার কল্পনাও ছিল না, মানে রিজিক দিয়ে দেবেন, তারপর তুমি চিন্তা করবে যে আমি এমন জায়গা থেকে রিজিক পাবো এটা তো আমার কল্পনাও ছিল না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে আল্লাহর উপর ভরসা করে তো তিনি তার জন্য যথেষ্ট। যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য কে যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। তো কয়েকটি রিজিক বৃদ্ধির ওয়াজিফা এবং আমল আপনাদেরকে বললাম। এক হচ্ছে যে ফজরের নামাজের পর একটি ওয়াজিফা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইয়াস্তাগফিরুল্লাহ, ১০০ বার পাঠ করা। অনুরূপভাবে ঘরে প্রবেশ করার সময় ওয়াজিফা, যখনই ঘরে প্রবেশ করবেন ডান পা দিয়ে ঘরে প্রবেশ করে ঘরের সদস্যদেরকে সালাম দিবেন, প্রথমে ঘরে যদি কেউ না থাকে, প্রিয় নবীর উপর দুরুদ সালাম পাঠাবেন, এটা প্রিয় নবী শিক্ষা দিয়েছেন, এবং কুল হু আল্লাহু আহাদ এই সুরাটি পাঠ করবেন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই ঘরে প্রবেশ করার সময় কয়েক মিনিটের, এক মিনিটের বা কয়েক সেকেন্ডের এই আমলটি করলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যখন করতে থাকবেন এর প্রভাব ইনশাল্লাহ আপনার জীবনে আসবে। অন্যভাবে ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, যে কোনো ইস্তেগফার আপনি করেন, এখানে কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই যে ওই বড় এক পৃষ্ঠার ইস্তেগফার করতে হবে, দুই পৃষ্ঠার ইস্তেগফার করতে হবে, না, এটা একটা ইস্তেগফার। যেমন আস্তাগফিরুল্লাহ, আপনি চলতে ফিরতে একটি তসবি হাতে নিয়ে নিলেন বা একটা ডিজিটাল মিটার নিয়ে নিলেন, তসবি মিটার, সেটা আপনি পড়তে পড়তে আপনি কোনো জায়গায় যাচ্ছেন, আপনি রিক্সায় বসে আছেন, গাড়িতে বসে আছেন, বাসে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ, আপনি আস্তে আস্তে করে পড়তে থাকেন, আপনি ইস্তেগফার পাঠ করা হল। অনুরূপভাবে ইস্তেগফার পাঠ করার সাথে সাথে আল্লাহর ভয়, তাকওয়া, এই তাকওয়া তো এত বড় একটা বিষয় যে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য অনেক সময় প্রয়োজন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচানো এবং নেক কাজে ধাবিত হওয়া। আচ্ছা, এই সব কিছু করার পরেও যদি আপনি দেখেন যে আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে না বা তারপরেও আপনি ওই জায়গায় আছেন যেখানে পূর্বে ছিলেন, ওই সমস্যার মধ্যেই আছেন, তখন বুঝে নিতে হবে আপনাকে যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে যে আমি এমন পরিস্থিতিতে কী করি। আমি সব ওজিফাও করলাম, আমি দোয়াও করলাম, সব কিছু করলাম যা প্রিয় নবী দিয়েছেন, ওজিফা ইত্যাদি, এরপরেও আমি এই সমস্যা থেকে বেরোতে পারছি না, তখন বুঝে নিতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা। কিন্তু পরীক্ষা মনে করে আবার বসে থাকলে হবে না, নিজের চেষ্টাও চালিয়ে থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তখন আল্লাহ তাআলা দেখবেন একদিন খুশি হয়ে আপনার নিজের রহমতের দরজা এমনভাবে আপনার উপর খুলবে যে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। তো আল্লাহর উপর ভরসাও রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন না ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য তো তিনিই যথেষ্ট। তো আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আচ্ছা, অনুরূপভাবে এ কয়েকটি ওজিফা তো আছেই, আরেকটি আমল আছে যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে বাড়ায়, বান্দার উপার্জনকে বাড়ায়, বান্দা যে ইনকাম করে আল্লাহ তাআলা ওর মধ্যে রহমত দেয়, নিজে বরকত দেয়, খুশি হয়, ওই আমলটি কী? ওই আমলটি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করা, সাদাকা করা, আল্লাহ তাআলার রাস্তায় ডোনেশন দেওয়া, আল্লাহ তাআলার রাস্তায়, মাদ্রাসায় হোক, গরিব দুঃখীদের উপর হোক, পেরেশানগ্রস্তদের উপর হোক, দিনী কাজই হোক, আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি করে দান সদকা কর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে এই আমলটি এত বেশি পছন্দ যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে দান সদকা করো এটা তো কর্জ, তোমরা আমাকে কর্জ দিচ্ছ, অর্থাৎ এটা অবশ্যই তোমরা এর বিনিময় আমার কাছ থেকে পাবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ইরশাদ করেন, মান আল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, যে তোমাদের মধ্যে কে আছো যে আমাকে উত্তম কর্জ দিবে। আল্লাহ তাআলাকে আমরা যে কর্জ দিব তার কর্জ হচ্ছে উত্তম কর্জ, যদিও বা আমাদের উপার্জনকৃত সম্পত্তিও আল্লাহ তাআলারই দেওয়া, আল্লাহর রাস্তায় দিব, আল্লাহকে দিচ্ছি, আল্লাহর সম্পদ আল্লাহকে দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, কে আছো যে আমাকে উত্তম কর্জ দিবে? তো আল্লাহ তাআলা কি করবেন, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে আমি তোমাদের ওই সম্পদকে বহু গুণ বাড়িয়ে দিব। কোরআনের আয়াতটি ন হাদিসও না, কোরআনের আয়াত সূরা বাকারার, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমি বহু গুণে সম্পত্তিকে বাড়িয়ে দিব। আর শুনো, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আর আল্লাহই তো রিজিককে সংকীর্ণ করেন আর রিজিককে প্রশস্ত করেন। একই আয়াতে আল্লাহ তাআলা কতগুলো কথা বলছেন আমাদেরকে বোঝানোর জন্য, যে বুঝো বুঝো, কৃপণতা করো না, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আর আল্লাহই তো রিজিককে সংকীর্ণ করেন এবং রিজিককে প্রশস্ত করেন, তো যে সব কিছুর মালিক তোমরা তাকে দাও কর্জ, আল্লাহ তাআলা তোমাদেরকে দুই গুণ বাড়িয়ে দিবে, দশ গুণ বাড়িয়ে দিবে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তো সবাইকে ফিরে যেতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এসব করছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর যে আল্লাহর রাস্তায়, সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, ইউওয়াফা ইলাইকুম, তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, ওয়া আনতুম লা তুযলামুন, এবং তাদেরকে যে সম্পদ আরও বাড়িয়ে দেওয়া হবে এর মধ্যে কোনো ঘাটতি হবে না। তাদের সম্পদ যে বাড়বে, তারা যে দান করছে, সৎকার করছে, ডোনেশন দিচ্ছে, এর মধ্যে কোনো রকমের ঘাটতি হবে না। আচ্ছা, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর যখন পৃথিবী জমিনকে সৃষ্টি করলেন তো এই পৃথিবীর জমিন দুলতে থাকে, হেলতে দুলতে থাকে, নড়াচড়া করতে থাকে, আর্থকুইক যেটাকে বলে ভূমিকম্প হতে থাকে, তখন পাহাড়গুলো সৃষ্টি করে, পাহাড় পর্বত সৃষ্টি করে সেগুলো পৃথিবীর উপর দাঁড় করিয়ে দিলেন। না, পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এ দুনিয়ার পিলার হিসাবে, যে দুনিয়াকে ধরে রাখবে, যে দুনিয়া নড়াচড়া না করে। পাহাড়ের এইরকম শক্তি দেখে ফেরেশতাগণ বিস্মিত হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন যে হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টি জগতে পাহাড়ের চেয়েও শক্তিধর জিনিস কি আর কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হ্যাঁ আছে, তা হলো লোহা। তা কি? লোহা। ফেরেশতাগণ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমাদের রব, লোহার চেয়েও শক্তিধর কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, হ্যাঁ আছে, আগুন। ফেরেশতাগণ আবারও জিজ্ঞাসা করলেন যে আগুনের চেয়েও শক্তিধর কিছু আছে? বলে হ্যাঁ, পানি। পানি আগুনকে নিভিয়ে দেয়। অনুরূপভাবে তারপর আবার ফেরেশতাগণ জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার, সৃষ্টির মধ্যে বাতাসের চেয়েও শক্তিধর কিছু আছে? পানি শুকিয়ে আবার বাষ্পে পরিণত হয় তো বাতাসই হয়। তো ফেরেশতারা ডাইরেক্ট বাতাসের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে বাতাসের চেয়েও শক্তিধর কিছু আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নাম, হ্যাঁ আছে। ইবনে আদম তাসাদদাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইয়াকফিহা মিন শিমালিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তখন আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, এই বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস হচ্ছে বান্দার সাদকা, যা বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে, কিন্তু তার বাম হাতও জানে না, অর্থাৎ গোপনে করে। যখন কোনো বান্দা গোপনে সদকা করে আর তার বাম হাতও বুঝতে পারে না যে সে কী করল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ওই সদকা এত বেশি পছন্দ। দেখুন, রোজা, রোজাও কিন্তু একটি গোপন ইবাদত না? রমজান মাসের রোজা ব্যতীত কেউ যদি নফল রোজা রাখে যতক্ষণ না পর্যন্ত সে নিজে বলবে যে হ্যাঁ আমি রোজাদার, বা তাকে কেউ জিজ্ঞাসা করবে আপনি কি রোজা রেখেছেন, উত্তরে সে বলবে আমি রোজাদার, ততক্ষণ পর্যন্ত বোঝা মুশকিল যে হ্যাঁ এই রোজাদার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে রোজা সবচেয়ে শক্তিশালী ইবাদত, না, সদকা সবচেয়ে শক্তিশালী ইবাদত। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজও বান্দা গোপনেই করে, যখন সকলে ঘুমিয়ে থাকে রাতের বেলায় অন্ধকারে উঠে সে রাত দুইটা তিনটার দিকে আল্লাহ তাআলার দরবারে সিজদা করে, তখন কেউ জানে না, সে জানে এবং তার রব জানে। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজকেও বলেন নাই যে এটি সবচেয়ে শক্তিশালী ইবাদত, সবচেয়ে শক্তিশালী জিনিস পৃথিবীর মধ্যে। বরং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিস যে পাহাড় পর্বত লোহা আগুন বাতাস পানি এর চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে বান্দার গোপনে সৎকা করা। কিন্তু মাঝে মাঝে প্রকাশ্যে সৎকা করা উচিত অপরকে উৎসাহ প্রদান করার জন্য। অনেক সময় হয় এক বন্ধু বা এক মুসলমান যখন সৎকা করে তখন তাকে দেখে দেখে আরও দশজনে বলে আমিও করব, যা সাহাবায়ে কেরামদের মধ্যে হইত। কিছু সৎকা গোপনেও করা উচিত। যদি আপনি 1,000 টাকা সৎকা করবেন, 500 টাকা গোপনে করুন, 500 টাকা মানুষদের উৎসাহ প্রদান করার জন্য দেখিয়ে করুন। 1,00,000 টাকা করবেন, 50,000 মানুষকে দেখিয়ে করুন যে তারা উৎসাহিত হয় যে দেখো আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করা উচিত এত বেশি। আর 50,000 গোপনে হাতে দিয়ে চলে যান যাতে কেউ বুঝবে না, বা অন্য কারো হাতে দিয়ে বলেন আমাকে অন্য কেউ দিয়েছে, দিয়ে দেন তো অমুককে গিয়ে, দিয়ে বলেন আমাকে অমুক কেউ দিয়েছে, আপনি দিয়ে দেন, এটা কেউ জানবেও না এটা আপনি দিয়েছেন, এটাকে গোপন বলো। তো সৎকা এভাবে করা উচিত। আচ্ছা, অনুরূপভাবে অনেকে প্রশ্ন করে যে হুজুর সৎকা করবো কোথায়? সৎকার তো অনেক খাত আছে, কোন জায়গায় ডোনেশন দেওয়া উচিত, কোন আল্লাহ তাআলার কোন রাস্তায় আমাদের দান করা উচিত, কোনটা সবচেয়ে উত্তম? আমি বলি কোনটা সবচেয়ে উত্তম। হযরত মুহাম্মদ বিন জাবির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমরা কয়েকজন বন্ধু মিলে ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে একটি সফরে বের হই। কোথায় বের হই? একটি সফরে বের হই। সফর করতে করতে একটি শহরে এসে পৌঁছাই এবং সেখানে একটি মাদ্রাসায় ভর্তি হয়ে আমরা ইলমে দিন অর্জন করতে লাগলাম। প্রায় অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন আমাদের খরচাদি, আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যায় যা আমরা নিয়ে এসেছিলাম। আমরা ইলমে দিন অর্জন করছিলাম, আমাদের পকেট খালি হয়ে যায়। তখন আমরা বন্ধুরা মিলে পরামর্শ করলাম যে আমরা তাহলে আমাদের বাড়ি ফিরে যাই, যেহেতু আমাদের টাকা শেষ। এই নিয়তি করছিলাম, চিন্তা সিদ্ধান্ত করছিলাম, নিচ্ছিলাম, তখনই এক অমুসলিম আমাদের নিকটে আসে এবং এসে বলে যে আমি আপনাদেরকে কিছু উপহার দিতে চাই, আপনারা গ্রহণ করবেন? বলে কি? তো মোহাম্মদ বিন জারির রহমাতুল্লাহ তাআলা বলেন, ওই অমুসলিম ব্যক্তি আমাদের সকলকে তিন তিন দিরহাম করে উপহার দেয়। কত? তিন তিন দিরহাম করে চলে যায়। আর শুধু এভাবে একদিন করে না, সে ধারাবাহিক কয়েকদিন যাব সে আমাদেরকে দান করতেই থাকে। এভাবে চল্লিশ বার মোহাম্মদ বিন জারির বলেন, চল্লিশ বার সে আমাদের কাছে আসে বিভিন্ন দিনে, আর এইভাবে আমাদেরকে তিন দিরহাম দিয়ে দিয়ে চলে যেত। আর যেহেতু আমাদের একটা একটা খরচাদির ব্যবস্থা হয়ে যাচ্ছে, তো আমরা ফিরে যাই নাই আমাদের মাসায়, আমরা সেখানেই রইলাম, ইমেদিন অর্জন করতে থাকি। তো একদিন জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, আপনি তো অমুসলিম, আপনি আমাদেরকে তিন দিরহাম করে কেন দেন? কখনো অমুসলিম ব্যক্তি বলে যে আমি তাওরাত শরীফে পড়েছি, সে নিজের ধর্মের আসমানে কিতাবের ব্যাপারে বলে যে আমি তাওরাত শরীফে পড়েছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকটে, ওই প্রশ্নের উত্তর যে কোথায় সৎকার করা উচিত, কোনটা সবচেয়ে উত্তম খাত, তো বলেন যে আমি তাওরাত শরীফে পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম সৎকার হচ্ছে সেই সৎকার যা ইলমে দিন অন্বেষণকারীদের উপর খরচ করা হয়। আল্লাহ তাআলাকে সেই সৎকার, সেই দান সবচেয়ে বেশি পছন্দ যে তালিবে ইলমদের উপর, যে ইলমে দিনের জন্য জ্ঞান অর্জন করছে তার উপর যারা খরচা করে। তো আমি যেহেতু তরস শরীফে পড়েছি, আমাদের শহরে আমি এমন কাউকে পাই নাই যে এইভাবে আপনাদের মতো ইলমে দিন অর্জন করছে, তা আমি আপনাদেরকে দিচ্ছি। এই বলে সে চলে গেল। আর মোহাম্মদ বিন জারির বলেন, আমরা পরবর্তীতে নিজেদের যুগের বড় বড় মৌলানা হই, কে মুহাদ্দিস হই, কে মুফাসসির হই, নিজেদের যুগের বড় বড় আলিমে দিন হই আমরা। অতপর একদিন বন্ধুরা মিলেই আমরা হজের উদ্দেশ্যে যাই, হজের উদ্দেশ্যে মাক্কাতুল মুকাররমাতে উপস্থিত হই। তো কি দেখি যে মাক্কাতুল মুকাররমাতে ওই অমুসলিম ব্যক্তি কাবা ঘরে তওয়াফ করছে। তা আমরা বিস্মিত হয়ে, আশ্চর্যান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি তো অমুসলিম ছিলেন, আপনি ইসলাম আবার কীভাবে গ্রহণ করলেন? তখন সে বলে যে আসলে আমি যে আপনাদেরকে তিন দিরহাম উপহার দিতাম যে আপনারা ইলমে দিন অর্জন করতেন, এর জন্য তো এক রাতে আমার ভাগ্য জেগে ওঠে। আমি স্বপ্নের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে আমার স্বপ্নে এসে ইরশাদ করেন যে তুমি আমার ওয়ারিস, ইলমে দিন অন্বেষণকারীদের জন্য, আলিম ওলেমাদের জন্য তুমি টাকা খরচ করেছো, সাদকা করেছো, তাই আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে ইমানের দলের দ্বারা ধন্য করেছে। অতপর সে বলে আমি প্রিয় নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। এতটুকু না, আরও আছে, আমার ঘরের সদস্য হচ্ছে ১৭ জন, আমার পরিবারের সদস্য হচ্ছে ১৭ জন, সেই রাতে প্রিয় নবীকে শুধু আমি দেখি নাই, আমার ঘরের সকলে প্রিয় নবী জিয়ারত করে, আর সকলে হতে সবাইকে দেখি সবাই মুসলমান, সবাই কালিমা পাঠ করছে। দেখুন, ইলমে দিন অন্বেষণকারীদের উপর যারা খরচ করে, তালিবে ইলমদের উপর যারা মাদ্রাসায় পড়ছে, যারা হিফজখানায় পড়ছে, তাদের উপর খরচ করলে কেমন ফজিলত। আচ্ছা, অনুরূপভাবে মাহমুদ গজনভি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের যুগের অনেক বড় বাদশাহ ছিলেন তিনি, এবং আশিকানে রাসূলও ছিলেন। তিনি নিজের জীবনে তিনটা জিনিস সবচেয়ে আগ্রহের সাথে জানতে চাচ্ছিলেন, তিনটি প্রশ্নের উত্তর তিনি জানতে চাইতেন যে এই তিনটা প্রশ্নের উত্তর আমার দরকার। কি? আমার বাবাকে, তিনি নিজের বাবা নিয়ে একটু কনফিউজ থাকতেন যে সাবুক্তা গির নামের যে ব্যক্তি সেই আমার বাবা নাকি অন্য কেউ আমার বাবা, তিনি কনফিউজও থাকতেন। দ্বিতীয়, আল ওলামা ও ওরাসাতুল আম্বিয়া, যে ওলেমায়ে কেরামগণ হচ্ছেন নবী রাসুলদের ওয়ারিস, এ ওয়ার উত্তরাধিকারী, তো এই উত্তরাধিকারী দ্বারা উদ্দেশ্য কে, কোন মানুষ, এই প্রশ্নের উত্তর তিনি জানতে চাইতেন। আর তৃতীয় হচ্ছে আমার মৃত্যুর পর আমাকে মাফ করা হবে কি না, আমাকে ক্ষমা প্রদান করা হবে কি না, এই তিনটি প্রশ্নের উত্তর তিনি জানতে চাইতেন। একদিন তিনি নিজের লস্করকে নিয়ে রাতের অন্ধকারে কোথাও যাচ্ছিলেন, আর লস্করের একেবারে সামনে ওই মাহমুদ গজনভি রহমতুল্লাহি তাআলা আলাইহির খাদিম একটি সামাদান, অর্থাৎ অনেকগুলো মোমবাতি নিয়ে যা দ্বারা আলো চারোদিকে ছড়িয়ে পড়ে, এরকম একটি সামাদান বলে ওইটাকে, পূর্বেকার যুগে এই সরঞ্জাম ব্যবহার করা হতো, একরকমের মনে করেন হারিকেন বা মোমবাতি অনেকগুলো একসাথে, যা দ্বারা পথ যাতে আলোকিত হয়ে যায় রাতের অন্ধকারে যেন রাস্তা দেখা যায়। ওই সমাধান খাদিম হাতের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পিছনে পুরো লস্কর এবং মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা বাদশাহ। তিনি দেখেন যে রাস্তায় আলো ছড়িয়ে পড়ার কারণে এক ব্যক্তি নিজের বাসা থেকে একটি কিতাব নিয়ে, হাতে বই নিয়ে বের হয় এবং ওই আলোর মধ্যে বই পড়া শুরু করে দেয়। মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখেন, ওই ব্যক্তিকে দেখে মনে মনে চিন্তা করেন, নিশ্চয়ই সে কোনো আলিমে দিন, নিশ্চয়ই সে কোনো আলিমে দিন, যে বই পড়ার এত আগ্রহ যে আমার এতটুকু সামান্য আলোর মধ্যে সে বই খুলে পড়া শুরু করে দিল, অথচ সে জানে এখন আমি অতিবাহিত করে ফেলবো জায়গাটা, জায়গা আবার অন্ধকার হয়ে যাবে, সে কতটুকুই বা পড়তে পারবে। কিন্তু তিনি কি করলেন, ওই আলিমে দিনের সম্মান প্রদর্শনের জন্য, ওই তালিবে ইলমের, ইলমে দিন অন্বেষণকারীর সম্মান প্রদর্শনের জন্য তিনি সাথে সাথে নিজের লস্করকে বললেন, থেমে যাও, আমরা ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হব না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি নিজের বই পড়া বন্ধ না করে। তো যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির তার ইচ্ছা হলো সে বই পড়লো, অথবা বই বন্ধ করে আবার চলে গেল। অল্প মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলাও নিজের লস্করকে নিয়ে সামনের দিকে অগ্রসর হন। ওই দিন রাতেই মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি ইরশাদ করেন, তিনি শুধু একটি বাক্য বলেন, মাহমুদ গজনবী একটি বাক্য, প্রিয় নবী একটি বাক্যের মধ্যেই মাহমুদ গজনবী সারা জীবন যে তিনটি প্রশ্নের উত্তর চাচ্ছিলেন প্রিয় নবী তা দিয়ে দিলেন। কি বললেন শুনুন, হে নাসিরুদ্দিন সাবুত্তুগিনের ছেলে, হে নাসিরুদ্দিন সাবুত্তুগিনের সন্তান, আমার উত্তরাধিকারী আলিমে দিনের খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। দেখুন, একটার বাক্যের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। মাহমুদ গজনবী কার সন্তান ছিলেন এটা নিয়ে ওনার সন্দেহ ছিল, সাবুত্তুগিন নামক ব্যক্তির নাকি অন্য কারো। প্রিয় নবী সাবুত্তুগিন নাম নিয়ে বললেন, হে নাসিরুদ্দিন সাবুত্তুগিনের ছেলে, তুমি আমার ওয়ারিসের খিদমত করেছ। অর্থাৎ মাহমুদ গজনবী বুঝতে পারলেন ওই আলিমে দিন ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন, তিনি এটাও জানতে চাচ্ছিলেন যে ওয়ারাসাতুল আম্বিয়া কাদেরকে বলে। আর তৃতীয় হচ্ছে, আমাকে ক্ষমা করা হবে নাকি হবে না? তো প্রিয় নবী বলে দিলেন, এই খুশিতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদেরকে উচিত বেশি বেশি করে এ মসজিদে, মাদ্রাসায়, হিফসখানায়, মাদ্রাসাতুল মদিনায়, জামিয়াতুল মদিনায় বেশি বেশি করে দান করা, সাদকা করা। যদি আমরা চাই আমাদের প্রতিপালক আমাদের দিকে খুশি হয়ে যাক এবং রাজি হয়ে যাক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্ট যদি আমরা চাই, আর এটাও চাই যে পৃথিবীতেও আমার রিজিক বৃদ্ধি হোক, তো উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তার এ মাদ্রাসা ইত্যাদি জামিয়াতুল মদিনায় দান করা। আর এটার জন্য ওই দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী পুরা দুনিয়াকে কেন্দ্র করে টেলিথনের ব্যবস্থা করা হয়েছে। টেলিথন কি? টেলিথন হচ্ছে দান অনুদান সংগ্রহ কর্মসূচি। এই টেলিথনের মাধ্যমে প্রতি ইউনিট করে মাদ্রাসার জন্য আর জামিয়ার জন্য টাকা জমা করা হয়। ইউনিট কত? এক ইউনিট হচ্ছে 5,000 টাকা। এক ইউনিট কত? 5,000 টাকা। অর্থাৎ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে সকলের কাছ থেকে এক ইউনিট করে জমা করা হয়, আর আপনাদের এই অর্থ নিয়ে, এক ইউনিট অর্থাৎ 5,000 টাকা নিয়ে এই মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের মধ্যে এটা লাগানো হবে। তো ইনশাআল্লাহ তাআলা আপনার এই টাকা দ্বারা কেউ আলিমে দিন হবে, আপনার এই টাকা দ্বারা কেউ হাফিজ হবে, আপনার এই টাকা দ্বারা কোনো অমুসলিম তার কাছে ইমানের দাওয়াত দেওয়ার কারণে, মদিনী কাফলার মাধ্যমে যখন কেউ ইমানের দাওয়াত দিতে যাবে, কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করবে, হয়তো আপনার নিজের দুনিয়াবী অন্য কাজে ব্যস্ত, কিন্তু আপনার এইভাবে একটি ইউনিট প্রদান করার কারণে, শুধু একটি ইউনিট 5,000 টাকা, এই টাকা আমরা কোনো আলিমে দিনের উপর খরচা করব, কোনো হাফিজের উপর খরচা করব, যে হাফিজ হচ্ছে, যে ইলমে দিন অর্জন করছে। তো ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার জানা অজানাতেই এক ব্যক্তি আলিমে দিন হয়ে যাবে, হাফিজ হয়ে যাবে, নেককার হয়ে যাবে, ভালো পথে চলে আসবে। তো এটা পুরো 3 দিন ব্যাপী এই টেলিথনের ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা কম পক্ষে, আমরা তো ফজিলত শুনলাম যে ইলমে দিন অন্বেষণকারীদের উপর খরচ করলে আল্লাহ তাআলা কত খুশি হয়, প্রিয় নবী কত খুশি হয়, তা আমরাও ভালো ভালো নিয়তে কমপক্ষে সকলেই একটি ইউনিট পরে এই দাওয়াতে ইসলামীকে আমরা দান করি। একটি ইউনিট 5,000 টাকা, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীতে যত দাওয়াত ইসলামের মাদ্রাসা আছে সব জায়গার জন্য এটি কালেকশন করা হচ্ছে। তো বাংলাদেশের জন্য আমরা বাঙালিরা কেন পিছিয়ে থাকবে, আমরা বাঙালিরাও ইনশাল্লাহ এগিয়ে আসি। যে আমরা আগাবো না, অবশ্যই আগাবো। তো কারা কারা আছেন যারা দাওয়াতে ইসলামের জন্য এই টেলিথনে অংশগ্রহণ করবে এবং ভালো ভালো নিয়তে যে আমার এই টাকা দ্বারা একজন আলিমে দিন হবে, হয়তো আমি আলিমে দিন হতে পারি নাই, কিন্তু আমার টাকা দ্বারা একজন আলিমে দিন হবে, একজন হাফিজ হবে, তো এই ভালো ভালো নিয়তে ইসালের স্বভাবের নিয়তে একটি ইউনিট কমপক্ষে দিবে 5,000 টাকা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে